জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আমরা নিত্যপ্রতি শ্রবণ করব যে ব্রজ ভক্তি কেমন। প্রসঙ্গগুলি আসবে আমাদের রাস পঞ্চাধ্যায়ের মাধ্যম থেকেই, কিন্তু রাস সর্বত্র বর্ণন হয় না। তন্মধ্যে আমাদের হিতকারী, আমাদের প্রয়োজনীয় যে গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে হাবভাব, তা আমরা শ্রবণ করব যতটুকু আমাদের প্রয়োজন। কারণ যত্রতত্র যে কোনো বিষয়বস্তু আলোচ্য নয়, অতএব সেই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি প্রেম কেমন ছিল সেটাই আমরা শ্রবণ। তা গত দিবসেও আমরা শ্রবণ করেছি যে সমস্ত ব্রজবাসীগণ, ব্রজ গোপীগণ সর্বপ্রতি শ্রীমতী রাধারানী জিউ, তাদের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম প্রীতি, যে ভালোবাসা, তা আমরা কিঞ্চিত শ্রবণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পরিকর আমাদের গোস্বামীগণ, তারা পর্যন্ত বলছেন, হে রাধে, হে গোপীগণ, হে ব্রজবাসীগণ, তোমাদের মহিমা কে বর্ণন করতে পারে? অন্য কেউ নয়, ভাগবত রচয়িতা ভগবান বেদব্যাস তিনিও বলেছেন যে সেই গোপীগণের কথা আমি কি লিখব। ব্রহ্মা আদি বিশেষ বিশেষ বিভূতি তারাও তাদের কথা বর্ণন করতে পারে, তথাপি আমি কেবলমাত্র দিকদর্শন করালাম। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ, শ্রী জীব গোস্বামী প্রভুপাদ, তারাও এ কথা বলেছে, যখন এই গোপীদের কথা, তাদের প্রেম ভক্তির কথা বর্ণনা করতে প্রারম্ভ করেছেন, তার পূর্বেই রাধারানী এবং গোপীদের কাছে হাত জোড় করে প্রার্থনা করে বলছেন, হে রাধে, হে গোপীগণ, আমি অবোধ, আমার কোনো জ্ঞানগম্য নেই যে আমি তোমাদের কৃষ্ণের প্রতি যে প্রীতি, যে প্রেম, তা আমি লিপিবদ্ধ করতে চলেছি, কিন্তু এটা সম্ভব নয়। তথাপি যেমন ছোট ছোট শিশুরা, তাদের যখন বলি অর্থাৎ কথা বলার প্রারম্ভে তারা কেমন তোতলা তোতলা কথা বলে, অস্ফুট, ভালো শব্দে অস্ফুট বলা হয়েছে, অস্ফুট শব্দ সকল বলে, পরিষ্কারভাবে বাবা মা ইত্যাদিও বলতে পারে না, চেষ্টা করে। তাতে কি হয়, পিতামাতার সেই অস্ফুট শব্দগুলিকে শ্রবণ করে তাদের ভেতরে অনেক আনন্দের সঞ্চার হয়। তা আমি তদ্বৎ তোমার কথা বলার প্রয়াস মাত্র করছি, আমার বলার কোনো সামর্থ্য নেই, আমার লেখার কোনো সামর্থ্য নেই, তথাপি তুমিও সেই অস্ফুট বালকের কথা শ্রবণ করে পিতামাতা যেমন আনন্দ লাভ করে, তুমিও সেই প্রকার এই অবধ বালকের লেখনী অর্থাৎ শব্দ তুমি তা শ্রবণ করে আনন্দ লাভ কর। তোমার কথা আমরা কি লিপিবদ্ধ করতে পারি? এই গোপীগণ, এই ব্রজবাসীগণ তাদের প্রেম ভক্তির কথা ইহ জগতে উপরিস্থিত সমস্ত ব্রহ্মাণ্ডে তাদের প্রেম ভক্তির সঙ্গে কারোর তুলনা হয় না। তুলনা কি? তাদের প্রেম ভক্তি অন্য কোনো লোকে দৃষ্ট হয় না, দেখা যায় না। কোনো শাস্ত্রেও তার বর্ণনা পাওয়া যায় না। উদ্ধবজি মহারাজ প্রকাণ্ড জ্ঞানী, তিনি বলেছেন। তা সেই গোপীগণ তারা কৃষ্ণের অদর্শন বিয়োগ অল্প সময়ের জন্য সেটাও তারা সইতে পারে না। তারা ব্রহ্মাজিকে পর্যন্ত নিন্দা করেছে যে এই ব্রহ্মা সৃষ্টিকার্য সম্পূর্ণরূপে করতে পারে না, পূর্ণরূপে করতে পারে না। আমাদের চোখের পলকের কি প্রয়োজন ছিল যা কৃষ্ণ দর্শনে ব্যাঘাতের সৃষ্টি হয়? তারা মিনের মতন, মিন মানে শাস্ত্রে লেখা আছে মাছেদের চোখের পলক থাকে না, অপলক দৃষ্টিতে কৃষ্ণের রূপসুধা তারা পান করতে চায় চক্ষুদ্বয় দিয়ে, যাতে কোনো বাধার সৃষ্টি না হয়। সেই কারণে তারা ব্রহ্মাজিকে পর্যন্ত নিন্দা করতেও ছাড়ে। তাহলে সেই গোপীদের, সেই ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি কেমন ভাব? আমাদের আচার্যপাদগণ বলেন এর, এই গোপীদের, এই ব্রজবাসীদের কৃষ্ণ প্রেম অবর্ণনীয়। তথাপি কেউ যদি এগুলিকে শ্রবণ করে, বলার প্রয়াস করে, সেই গোপী প্রেম কেমন এটা জানার জন্য, শ্রবণ করার জন্য উৎসুক হয়, তাদের প্রতি নাকি রাধারানীর স্বাভাবিক কৃপা প্রাপ্ত হয়ে যায়। এত মহিমা! আচার্যপাদগণ বলছেন গোপী গীত কেউ যদি নিত্য পাঠ করে তাহলে সে রাধা গোবিন্দকে পাবেই পাবে, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে? তা এই গোপী গীত, গীত মানে তো সঙ্গীত মানে আনন্দ, কিন্তু এখানে তো বিপরীত ছিল। গোপীরা তারা রোদন করে করে, তাদের অন্তকরণ যেন বিদীর্ণ হয়ে যাচ্ছিল, এমন কষ্ট হচ্ছিল যে যা ভাষায় বর্ণনা করা যায়। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদের বিরচিত উজ্জ্বল নীলমণিতে তিনি তো অনেক মানে রসিক এবং রসালো টিকাকার, তা রাধারানী সেখানে বিলাপ করছেন আর সখীদের বলছেন, এহে সখীরা, তোমরা আমাকে বারবার চেতন ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছ, জল সিঞ্চন করে কত প্রকার ভাবে, কিন্তু জানো আমার হৃদয়ের মধ্যে কৃষ্ণ বিরহরূপ যে অগ্নি প্রজ্বলিত হয়েছে, জ্বলছে বিরহরূপ অগ্নি, আগুন বলছেন, সেই আগুন আমার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, নাসাদ্বয় নাসারন্ধ্রদ্বয় মুখ কর্ণাদি দিয়ে যদি তার এক বিন্দু যদি বাইরে বেরিয়ে আসে তাহলে সেই উত্তাপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়ে ছারখার হয়ে যাবে, ভাষায় বর্ণনা করা যায় না। রাধারানী নিজে বলছেন, আমার অভ্যন্তরে হৃদয়ের মধ্যে কৃষ্ণ বিরহরূপ যে অগ্নি জ্বলছে, এহে সখী, সেই অগ্নির এক কণ কিঞ্চিত মাত্র যদি আমার অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়ে ছারখার হইয়া, তাহলে সেখানে আর কি বর্ণনা হতে পারে। তাহলে ব্রজবাসীরা, ব্রজগোপীরা সর্বোপরি পরম দয়ালু কৃপালু শ্রীমতী রাধারানীজিও, তাদের প্রেম ভক্তি কিভাবে বর্ণনা হতে পারে যা বর্ণনা করা যায় না। এই গোপীগণ যখন শ্রীকৃষ্ণ তাদের প্রেম ভক্তি দর্শন করার জন্য তিনি যখন অন্তর্হিত হয়েছিলেন তখন সেই গোপীদের কি ছটফটানি, কেমন তাদের রোদন, কেমন তাদের ক্রন্দন, যা ভাষায় বর্ণনা করা যায় না। এগুলো কেউ যদি একান্তে বসে যদি অধ্যয়ন করে তাহলে সে নিজেকে নিজে স্থির রাখতে পারবে না। ভগবান তিনি কিন্তু অভিমান পছন্দ করেন না, পছন্দ করেন সরল ব্যক্তিকে, সরল ভক্তকে। গোপীগণের কিঞ্চিত মান হলো, এই গোপীদের অহংকার নয়, এটা তো যে প্রেমের কতকগুলো পর্যায় আছে, মান প্রণয় আদি, এগুলো কিঞ্চিত অভিমান। ভগবান তিনি খানিকক্ষণের জন্য আত্মগোপন করে গোপীদের মধ্যে লুকিয়েছিলেন। রাধারানীর কিন্তু মান উপস্থিত হয়নি সে সময়। শ্রীকৃষ্ণ ভাবলেন, তাই তো, আমার রাধের কিন্তু মান অভিমান উপস্থিত হয়, কিন্তু তার সখীদের তো মান অভিমান হয়েছে। তাই সেই শতকোটি গোপীকে পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে একান্তে যাচ্ছে। একান্তে গেলে পর রাধারানী তিনিও মানিনী হয়েছেন, ভামিনী হয়েছে। এই যে রাধা এবং কৃষ্ণের এবং সখীদের যে মান অভিমান ভাব প্রণয় ইত্যাদি যদি কিঞ্চিত হৃদয়ে অবধারণ করতে হয় তাহলে কাব্যের জ্ঞানের প্রয়োজন। নায়ক এবং নায়িকার বর্ণন, তাদের ভাব বর্ণন করতে হলে যাদের মধ্যে কাব্যশাস্ত্রের জ্ঞান নেই তারা কোনোদিন লিখতেও পারবে না, বর্ণনাও করতে পারবে না। তো রাধারানীর যেতে যেতেও মান হল যে দেখো, এই শ্রীকৃষ্ণ সে আমার প্রেমেই বশীভূত। এগুলো অহংকার বলা যায় না, এগুলো মান প্রণয় আদি প্রেমেরই সংজ্ঞা বিশেষ। তখন তিনি ভামিনী হয়ে রাধারানী বলছে, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমি আর চলতে পারব না, এই বনে বনে আর এই বালির উপর দিয়ে আমি আর চলতে পারব না, তুমি আমায় যেভাবে পারো নিয়ে চলো। শ্রীকৃষ্ণ কি করলেন, শ্রীমতী রাধারানী জিউকে নিজের স্কন্ধে আরোহণ করালেন, করে তিনি ধীরে ধীরে চলছেন। রাধারানী ভাবছেন, এই কৃষ্ণ কেবলমাত্র আমারই বশীভূত। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সেই অবস্থাতে চলতে চলতেই, আমি সংক্ষেপে বলছি, রাধারানীকে সেখানে ছেড়ে তিনি সেখান থেকে অন্তরিত হলেন। এবারে রাধারানীর বিলাপ আরম্ভ হল, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি কোথায় গেলে, আমাকে দেখা দাও, আমি তোমার বিয়োগ দশাতে প্রাণ ত্যাগ করব। এখানে আমাদের আচার্যপাদগণ বলছেন যে রাধারানী তিনি এমনই যে শ্রীকৃষ্ণকে যদি এক পলক ক্ষণ যদি না দেখেন তাহলে সেখানেই তিনি অন্তর্দশা প্রাপ্ত হয়ে যাবেন। তাহলে এখানে শ্রীকৃষ্ণ ছেড়ে চলে গেলেন, বলছেন না, এটা তো লীলার ক্ষেত্রে এই প্রকার করেছে। আর রাধারানী কে? রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণের অঙ্গ থেকেই জাত, অঙ্গের থেকেই উৎপন্না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি একা, তিনি ব্রহ্ম, সমস্ত শাস্ত্রে কিন্তু পরব্রহ্ম বলা হয়েছে। এই ভগবানের জন্ম আদি নেই, তবে যে দেখা যায় তিনি বৃন্দাবনে লীলা করেছেন, তিনি নিরাকার ব্রহ্ম। অথচ এই যে স্বরূপের ধ্যান করছে, ভগবান লীলা করছেন সাকার রূপে, এটা কেন? বলছেন এটা ভগবানের ভক্তদের প্রতি অহৈতুকী কৃপা, তিনি অজন্মা, তার জন্ম হয় না, তথাপি তিনি জন্ম পরিগ্রহ করছেন কেন? ভক্তদের আনন্দ প্রদান করার জন্য। ভক্তদের আনন্দ প্রদান করার জন্য তিনি পরব্রহ্ম স্বরূপ হয়েও তিনি স্বরূপ গ্রহণ করেন, আকার গ্রহণ করেন, কেন না, ভক্তগণকে আনন্দ প্রদানার্থ। তিনি নিজের ভগবত সত্তাকে ছেড়ে দেন ভক্তদের আনন্দের জন্য। তিনি তো কখনো কখনো ভগবত সত্তাকেও ভুলে যান, যোগমায়া দেবী এসে তাকে বলেন, হে প্রভু, আপনি আত্ম অনুসন্ধান করুন, অর্থাৎ কে আপনি এটা আপনি চিন্তন করুন। ভক্তদের প্রেমে নিজের ভগবত সত্তাকে পর্যন্ত পরিত্যাগ করে ফেলেন। অহম ভক্ত পরাধীন, দুর্বাসা মহামুনিকে বলেছিলেন যে আমি ভক্তদের অধীন। ভক্তেরা যেমন কত কষ্ট স্বীকার করে প্রতিকূল পরিবেশে সংযম নিয়ম আদি করে তারা আমার উপাসনা করে, আর আমি সেই সমস্ত ভক্তদের আমার হৃদয়ে চিন্তন করি। তা শ্রীমতী রাধারানী তিনি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, লাদিনী মানে আনন্দিনী শক্তি, আনন্দ দেওয়ার জন্য ভগবান লীলার জন্য তিনি নিয়ে নিজের অঙ্গ থেকে রাধারানীকে প্রকট করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত শাস্ত্রে তো পাওয়া যায়, কিন্তু শ্রীমতী রাধারানী জিউ এবং মাতা জানকী জিউ তাদের জন্ম বৃত্তান্ত কিন্তু খুব কঠিন, কোথাও আপনি সুস্পষ্ট রূপে পাবেন না। তা লীলার ক্ষেত্রে প্রভু রাধারানীকে ছেড়ে দেখছেন রাধারানীর হাবভাব কেমন হয়, এই সমস্ত কথা যত্রতত্র বলা অনুচিত, কিন্তু এখানে তো সবই ভক্ত, তাই কিঞ্চিত বলার প্রয়াস মাত্র করছি। রাধারানী সেখানে কৃষ্ণ বিরহে ছটফট করতে করতে হে প্রাণনাথ হে প্রাণবল্লভ বলতে বলতে সেখানেই মূর্ছিত হয়ে ভূমিতলে পড়ে রইল। সমস্ত গোপীগণ হে কৃষ্ণ হে মাধব হে প্রাণবল্লভ হে প্রাণপ্রিয় ইত্যাদি ভাবে সম্বোধন করতে করতে বন থেকে বনান্তরে কখনো মালতীকে কখনো জ্যোতিকে কখনো বৃক্ষকে জিজ্ঞাসা করছেন, আরে তোমরা তো দেখছি তোমাদের শরীরের মধ্যে শিহরণ, শিহরণ মানে তাদের অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা একেবারে উৎফুল্লিত। ওহো তোমাদের শরীরে বোধহয় আমাদের প্রাণনাথের সংস্পর্শ হয়েছে, তাই তো তোমাদের মধ্যে সেই প্রকার উত্তেজনা সেই প্রকার আনন্দ। সুতরাং হে মালতী হে জ্যোতিকে হে পিয়াস ইত্যাদি বৃক্ষকে বলছেন যে তোমরা বলে দাও না আমাদের সেই প্রাণনাথ আমাদের সেই প্রাণবল্লভ কোন পদ দিয়ে কোন দিকে গিয়েছে। আবার পৃথিবী মাতাকে ভূমিকে জিজ্ঞাসা করছেন ভূমিদেবীকে, হে পৃথিবী তোমার বক্ষের উপর দিয়ে সেই পরব্রহ্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তিনি পদচারণা করেন, তাই তো তোমার মধ্যেও সেই প্রকার তেজ সেই প্রকার তুমি আনন্দিতা। সুতরাং হে পৃথিবী বলে দাও না তিনি তো তোমার বক্ষের উপর দিয়েই কোথাও না কোথাও গিয়েছে, বলে দাও না আমাদের সেই প্রাণনাথ আমাদের সেই প্রাণবল্লভ কোন পদ দিয়ে কোথায় গিয়েছে, তার বিরহ জ্বালা তো আমরা সইতে পাচ্ছি। তুলসী দেবীকে বলছেন হে কৃষ্ণ প্রিয়া হে তুলসী দেবী তুমি তো গোবিন্দের অতি প্রিয়া, সুতরাং তুমি বলে দাও না, তুমি তো জানোই যে গোবিন্দ কোন পদ দিয়ে কোথায় গিয়েছে, বলে দাও বলে দাও। এইভাবে বিলাপ করতে করতে অকস্মাৎ তারা বনের মধ্যে দেখল যে সেখানে শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন, ভগবানের চরণচিহ্ন, সেগুলো তো অনেক শুভ মুদ্রা সকল রয়েছে সেগুলো ভূমিতে দেখা যায়। তারপরে দেখছে না না সাথে সাথে কে যেন সাথে সাথে গিয়েছে, রাধারানীর চরণচিহ্ন দর্শন হলো। ওহো তাদের মান হলো এবার, তাহলে আমাদেরকে ছেড়ে রাধারানীকে নিয়ে তিনি একাকী কোথায় চলে গিয়েছেন এই পদ দিয়ে দেখা যাচ্ছে। যেতে যেতে দেখছেন যে সমস্ত চরণচিহ্নগুলি গভীর আকার ধারণ করেছে, কেন আগে তো রাধারানী জিউ এবং শ্রীকৃষ্ণ তারা পৃথক পৃথক রূপে পদ দিয়ে চলছিলেন, মাঝখানে যখন রাধারানীকে শ্রীকৃষ্ণ স্কন্ধে আরোহণ করিয়েছেন তাহলে ভারটা তো দ্বিগুণ হয়ে গিয়েছে। তখন দেখছেন না এ তো দেখছি একজনের চরণচিহ্ন শ্রীকৃষ্ণের চরণচিহ্ন গভীর রূপে রয়েছে, ওহো তাহলে রাধারানী ভামিনী হয়েছে বলে তাকে স্কন্ধে নিয়ে চলছে। গোপীরাজ কে আমরা তা শ্রবণ করেছি, তারা সাধারণ কেউ না, বড় বড় বিদগ্ধ ত্রিকালদর্শী মুনিরাই, তারাই লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর ধরে তপস্যা করে তারা ব্রজের গোপী শরীর লাভ করেছে, তারা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন। অকস্মাৎ অনতি দূরে রাধারানী, তিনি যখন তার জ্ঞান ফিরে পেয়েছেন, তিনি আবার রোদন করছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমাকে দর্শন দাও, আমাকে দর্শন দাও। সমস্ত গোপীরা রাধারানীকে ঘিরে, রাধারানীর সেই যে ভাব, অষ্টসাত্ত্বিক ভাব, বিকার দর্শন করে সমস্ত গোপীগণ তখন রুদ্ধামানা হয়ে উঠলেন। অর্থাৎ প্রত্যেকেই সমবেত কণ্ঠে রোদন করতে লাগলেন, কারণ শ্রীকৃষ্ণ যে প্রকারে গোপীদের কাছে প্রিয়, তদ্রূপ শ্রীমতী রাধারানী তিনি সমস্ত গোপীদের কাছে প্রিয়া, প্রিয়। তাই রাধারানীর সেই অষ্টসাত্ত্বিক ভাব, শ্রীকৃষ্ণ বিরহে তার যে ভাব, তার যে দুঃখ, তার যে আরতি, এই সমস্ত দেখে সেই সমস্ত গোপীগণ তাদের নিজেদের দুঃখের কথা ভুলে গিয়ে তারা রাধারানীকে দেখে তারা সকলে মুক্ত কণ্ঠে রোদন করতে লাগলেন। আর তাদের একই কথা, আমরা কি অপরাধ করলাম, আমাদের একবার দেখা দাও, একবার দেখা দিয়ে আমাদের প্রাণকে তুমি রক্ষা করো, তা না হলে আর নিশ্চিত রূপে আমরা দেহত্যাগ করব। রাধারানী তিনি যখন অনেকক্ষণ পর কিঞ্চিত শান্ত হলেন, সমস্ত গোপীগণ রাধারানীকে ধরে তারা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে বন থেকে বনান্তরে তারা কৃষ্ণ অন্বেষণ করতে করতে এক দুর্ভেদ্য বনের নিকটে গেলেন। সেই বনে প্রবেশ করা যায় না, এত ঘন বন। সখীরা বলছে, দেখ দেখ সখী, এক সখী অপর সখীকে বলছে যে দেখ, সেই শ্রীকৃষ্ণ তার সেই রাতুল চরণে সে ব্যথা পাবে, আমাদের দেখে হয়তো সে এই গভীর কণ্টকময় বনমধ্যে প্রবেশ করবে। সুতরাং আমরা প্রথম মিলন যেখানে হয়েছিল, শ্রীকৃষ্ণ যেখানে বংশী বাদন করেছিলেন যমুনার তীরে, আমরা সেদিকে তাকে অন্বেষণ করতে করতে যাই। সমস্ত গোপীগণ তারা কৃষ্ণ বিরহে রোদন করতে করতে, বিলাপ করতে করতে, কৃষ্ণলীলার অনুকরণ করতে করতে ধৈর্যচ্যুতা হয়ে তারা পুনঃ প্রথম মিলন স্থান যমুনার তীরে, যেখানে ভগবান বংশী বাদন করেছিলেন, সেখানে গিয়ে উপনীতা হয়ে তারা রোদন করতে লাগলেন। তাহলে এখানে এই গোপীগণ তখন নিশ্চয় করলেন যে আমরা যখন শ্রীকৃষ্ণ দর্শন থেকে বিরত হয়েছি, আমরা প্রত্যেকে এই কালী এই যমুনার জলে প্রাণ ত্যাগ করব। সকলে সিদ্ধান্ত নিয়েছেন, সকলে সমবেত কণ্ঠে রোদন করছে, করে তারা এক দিব্য গীত গাইতে লাগল। এই দিব্য গীত, এই গীতের নাম গোপী গীত, যা গোপীরা রোদন করে করে প্রাণ বিসর্জন দেওয়ার অভিপ্রায়ে তারা কীর্তন করেছিল, গীত গেয়েছিল, এর নাম গোপী গীত। তাহলে গোপীদের যে বিরহ বেদনা, সেটাকে গীত কেন বলা হল? বলছেন এটাই তো প্রেম রাজ্যের, ভক্তি রাজ্যের বৈশিষ্ট্যতা। ইহজগতের সাংসারিক মায়িক কান্না বা সংসারের কষ্টে অভিভূত হয়ে রোদন করা, এটা তো দুঃখ বটেই, কিন্তু এই প্রেমরাজ্যে, এই ভক্তিমার্গে, এই কৃষ্ণ ভজনে, কৃষ্ণের লীলা স্মরণ করে এবং কৃষ্ণ বিষয়ক গোপী ব্রজবাসী তাদের কথা চিন্তন করে যে রোদন করা হয়, এর থেকে আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। ভগবানকে পেয়ে গেলে তো আনন্দই আনন্দ, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য যে সাধনা, এই সাধনা আরও মহা আনন্দ। গোপীদের ক্রন্দনটাকে গীত বলা হয়েছে, কেন না? এটাই তো ভগবান শ্রীকৃষ্ণ উপাসনার বৈশিষ্ট্যতা, সেই দুঃখটাই আনন্দ। গোলকধামে স্বাভাবিক যে চলন চলা সেটাই নৃত্য, স্বাভাবিক যে কথা সেটাই সঙ্গীত। তাহলে সেখানে নৃত্য কী প্রকার হবে সেটা বর্ণনা করা যায় না। যদি কথাটাই গান হয় তাহলে গানটা কেমন তা বর্ণনা হয় না। এটাই বৈশিষ্ট্যতা যে গোপীদের সেই মর্মান্তিক দুঃখরূপী বেদনারূপী যে বিলাপ সেটাকে সঙ্গীত কেন বলা হল, এটাই তো কৃষ্ণ ভজনের বৈশিষ্ট্যতা। যেন বিষামৃত্যে একত্রে মিলন, দেখলে বহির জ্বালা অন্তরে দিব্য আনন্দময়, এটাই তো শ্রীকৃষ্ণ ভজনের বৈশিষ্ট্যতা। সমস্ত গোপীগণ তারা সমবেতা হয়ে যমুনার তীরে অগাধ খরস্রোতা নদী, অনেক গভীর নদী যমুনাতে তারা প্রাণ বিসর্জন দেওয়ার জন্য মনস্থির করলেন। ভগবান তিনি অন্তরাল থেকে গোপনে গোপনে গোপীদের এতাদৃশ ভাব দর্শন করে তিনি পর্যন্ত বিমোহিত। আহা, এই গোপীগণ তারা আমাকে যে প্রীতি করে ভালোবাসে, আমার সেবিকা, তারা আমার বিনামূল্যের দাসী, তাদের তো আমি কোনো বেতনও দিই না, তাদের তো কোনো স্বার্থ নেই, নিষ্কাম ভালোবাসে। প্রেম শব্দটি অনেক শুদ্ধ পবিত্র, সেখানে ত্যাগ তিতিক্ষার ব্যাপার রয়েছে। কিন্তু ইহজগতের যে প্রেম, এর মধ্যে কামনা বাসনা জড়িত থাকায় সেটা শুদ্ধ নির্মল প্রেমে পরিণত হয় না। ইহজগতেও যে দেখা যায় না তা নয়, যদিও রাধা কৃষ্ণ বিষয়ক সম্বন্ধিত হতে পারে না, কিন্তু প্রকৃত প্রেম মানে সেখানে ত্যাগ তিতিক, একজনের আরেকজনের স্বাভাবিকভাবে ভালো চাইবে। তাহলে এই ভক্তিরাজ্যের যে প্রেম সেটা সম্পূর্ণ পৃথক। শ্রীকৃষ্ণের ভগবানের বহু লীলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে, তন্মধ্যে ভগবান এই যে মনুষ্য রূপ ধারণ করে লীলা করেন এটা শ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ তিনি বলেন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিবিধ রূপে অবতার গ্রহণ করেন, তন্মধ্যে এই নরলীলা মনুষ্য রূপে যে তিনি বৃন্দাবন আদিতে ব্রজভূমিতে লীলা করেছেন সেটা শ্রেষ্ঠ। আর তার মধ্যে আবার ভগবান নিজ মুখে বলছেন, আমার রাসলীলা আরও অপূর্ব। তন্মধ্যে এই গোপীগণের যে ভাব তা অবর্ণনীয়। তন্মধ্যে রাধারানী তিনি হচ্ছেন প্রেমের খনি, প্রেমের মূরতি। অখণ্ড মহাভাব স্বরূপিণী রাধারানী তিনি হচ্ছেন রাসের মূল স্তম্ভ। ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করে সহসা প্রাপ্ত হওয়া যায় না, কিন্তু কেউ যদি রাধারানীর শরণাপন্ন হন, তিনি তো প্রেমের দেবী, প্রেমের মূরতি, প্রেমের স্তম্ভ, তার কৃপা যদি কারোর প্রতি একবার পড়ে যায়, তার সখীদের কৃপা একবার যদি বর্ষিত হয়ে যায়, তাহলে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে সময়ই লাগবে না। অনেকে মনে করেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বেদ উপনিষদ আদি বলেন, তাহলে রাধারানী আবার কে? বলছেন রাধারানী তিনি এমনই প্রেমের দেবী যে যিনি শ্রীকৃষ্ণকে সম্মুখে এক পল যদি না দেখতে পান তৎক্ষণাৎ তিনি অন্তর্দশায় পৌঁছে যাবেন। তাই শ্রীকৃষ্ণ সর্বদাই রাধারানীর সম্মুখে থাকেন। কেউ যদি রাধারানীর উপাসনা করেন তাহলে নটখট বেঁকা শ্রীকৃষ্ণের উপাসনার প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ নিজে বলছেন পুরাণাদিতে, যদি আমারে প্রিয়া কারোর প্রতি কৃপা করে তাহলে আমার কৃপার কোনো অপেক্ষা রাখে না। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে শাস্ত্র পরমাণ, চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত, এই ফ্যানটা বন্ধ করতে হবে। চৈতন্য চরিতামৃত এমনই একটি দিব্য মহাগ্রন্থ যে আমরা ভাবি এ তো বাংলা ভাষায় পয়ার ছন্দে রচনা করা সহজ, কিন্তু তা নয়, অনেক কঠিন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা আর্টসের স্টুডেন্ট, আই থিঙ্ক এম এর পার্ট যারা পড়ে, তাদের কয়েকটি অধ্যায় আছে, দুই চারটি অধ্যায় পড়ে, কিন্তু এটা এম এরও ঊর্ধ্বের। এই চৈতন্য চরিতামৃত মহাকাব্য বলা হয়েছে, মহাদর্শন শাস্ত্র, সমস্ত শাস্ত্রের জ্ঞান যখন পূর্ণরূপে তার থাকে, সেই ব্যক্তি যদি চৈতন্য চরিতামৃত শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা যদি অধ্যয়ন করে, তাহলে বুঝতে পারবে সমস্ত শাস্ত্রকে মন্থন করে নির্যাস এখানে রেখেছে। তা চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে শাস্ত্র পরমাণ। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহধরী, অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধা এবং শ্রীকৃষ্ণ একই, ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অঙ্গ থেকে উৎপন্না শ্রীমতী রাধারানী। কেন না কেবলমাত্র আনন্দ অনুভব করার জন্য, লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। শ্রীকৃষ্ণের আনন্দরস আস্বাদন বাঞ্ছা পূর্তিরূপ আরাধনা করেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধিকা। তাই ভগবান নিজ মুখে বলছেন, কেউ যদি আমার প্রিয়ার উপাসনা করে বা প্রিয়া যদি সন্তুষ্ট হন, তাহলে তার আমার পৃথক রূপে উপাসনার প্রয়োজন নেই। তাহলে অনেকে বলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাহলে তো রাধারানীর উপাসনা করার কি প্রয়োজন? কিন্তু রাধারানী তিনি প্রেমের দেবী, কৃপার দেবী, দয়ার সাগর, তার কৃপা অতি অনায়াসে লাভ করা যায়। কিন্তু এই ব্যাঁকা কৃষ্ণকে সহসা কেউ পায় না, অনেক কষ্ট। তাই তো আমাদের গোস্বামীগণ শ্রীমতী রাধারানীর উপাসনার কথা তুলে ধরেছেন। সর্বত্র দেখুন আমাদের ষট গোস্বামী অষ্টকে, হে রাধে ব্রজ দেবীকে চললিতে, হে নন্দ শুন কুতা, গোস্বামীগণ বিলাপ করেছেন, হে রাধে তুমি আমার প্রতি কৃপা করো, দয়া করো। তাহলে রাধারানীর কৃপা প্রাপ্ত হলে পর শ্রীকৃষ্ণের কৃপার ভজনের অপেক্ষাও রাখে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই গোপীদেরকে, রাধারানীকে ত্যাগ করে কোথাও যান। তিনি সেই সমস্ত গোপীদের মধ্যে লুকিয়েছিলেন, বলছেন শত কোটি গোপী, তো অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। কোনো কোনো টিকাকারগণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের 300 গোপী ছিল, 300 কোটি। তাহলে শত কোটি, ভারতবর্ষে কত জনবসতি আছে এখন, তার থেকেও তো তুলনামূলক বেশি। বলছেন হ্যাঁ বেশি। এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে এক রাত্রি মাত্র গোপীদের সঙ্গে রাস অর্থাৎ নৃত্য এবং কীর্তন করেছিলেন, তাহলে সেটা তো এক রাত্রি ব্যাপার। বলছেন না, এই একটি রজনী সেটা বলছেন কোটি কোটি পূর্ণিমা রাত্রি এসে মিলিত হয়েছিল। তাদের লীলাক্ষেত্র আপনা আপনি বেড়ে যায়, লীলার স্থান আপনা আপনি বেড়ে যায়। উদাহরণ যেমন মনে করুন, দ্বারকাতে সুধর্মা সভা ছিল। সুধর্মার সভাটা যদি 10 ব্যক্তি থাকে তাহলে 10 মতোই থাকত, 10 ব্যক্তি যদি সেখানে উপস্থিত হলো সেখানে দেখা গেল 11 সিংহাসন। আবার যদি দেখতে দেখতে 10,000 লোক চলে যায় তাহলে 10,000 একটি সিংহাসন থাকবে। আবার যদি সেখানে 10 কোটি লোক পৌঁছে যায় একটা সিংহাসন বেশি থাকবে। সেখানে যদি 10 আরব লোক পৌঁছে যায় একটা সিংহাসন বেড়ে যাবে, সকলকে সিট সিংহাসন দেওয়ার পরেও। ঠিক তদ্বৎ আমরা দেখছি ব্রজ 84 কয়েক কিলোমিটার, কিন্তু তা নয়। এগুলো বুঝতে হলে অনেক শাস্ত্রজ্ঞানের প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন, নিজের আধারও সেই প্রকার হওয়া প্রয়োজন, তাহলে কিঞ্চিত অবধারণ করা যেতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শতকোটি গোপী ছিল মুখ্য, কিন্তু মোট গোপী ছিল 300 গোপী ব্রজওয়ালা, মানে 300 গোপী ছিল ভগবান শ্রীকৃষ্ণের, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বোঝা অনেক কঠিন। যেমন দর্শন শাস্ত্র একদিকে, আরেকদিকে বিজ্ঞান। তার দর্শন শাস্ত্রের প্রারম্ভে কি বলা হয়, যে যত দূর পর্যন্ত বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি গিয়ে শেষ হয়ে যায়। বিজ্ঞান সায়েন্স, সায়েন্সের দৃষ্টিভঙ্গি যেখানে গিয়ে শেষ হয়ে যায়, যে পর্যন্ত গিয়ে বিজ্ঞান আর কিছু বলতে পারে না, যেখানে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে দর্শনশাস্ত্রের ক্লাস অধ্যায় প্রারম্ভ হচ্ছে। তাই এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বুঝতে হলে অনেক জ্ঞান, এবং জ্ঞানটা আসবে কোথা থেকে? সাধু গুরু মহাজনদের কৃপায়, নিজের ভজনের কৃপায়, নিজের ভজনের শক্তিতে কিঞ্চিত কিঞ্চিত বোঝা যেতে পারে। তাহলে এই অনন্ত কোটি গোপীগণ তারা রোদন পরায়ণা হয়ে পুনঃ সেই যমুনার তীরে এসে উপনীতা হয়ে তারা বিলাপ করছিলেন, রোদন করছিলেন, যা বর্ণনা করা যায় না। তাদের সেই মর্মান্তিক বেদনা, মর্মান্তিক দুঃখ বর্ণনা হয় না। তারা প্রত্যেকেই চিন্তা করলেন যে আমরা তাহলে প্রাণ বিসর্জন দেব এই যমুনার খরস্রোতা জলে। তারা তখনও বলছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমাদের একবার দেখা দিয়ে আমাদের তপ্তিত হৃদয়কে শান্ত করে দাও। আমরা কী অপরাধ করলাম, কি করলাম? তারা মল্লিকা, মালতি, জাতি, জ্যোতি ইত্যাদি, রাধে একটু বাচ্চাকে একটু চুপ করা, তো সকলের কাছে প্রার্থনা করছিলেন, প্রত্যেকে রুদ্দামানা হয়ে রোদন করতে করতে যে দিব্য গীত গেয়েছিল এটাই গোপীগীত। তা আমরা চেষ্টা করব, সম্মুখে আরো 5 দিন আছে, সংক্ষেপে যদি বিরাম দেওয়া যায় গোপীগীতের, তা আমরা চেষ্টা করব। গোপীগীতের একটি শ্লোক যদি সঠিকভাবে টিকা টিপ্পনির আধার থেকে শ্রবণ করা যায়, তাহলে বছরের পর বছরও শেষ করা, সমাপ্ত করা, বিরাম দেওয়া অসম্ভব। এই গোপীগীত কেউ যদি শ্রবণ করে, তাহলে শ্রীকৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি তাদের প্রেম ভক্তি স্বাভাবিকভাবেই উৎপন্ন হয়ে থাকে। এমনই গোপীগীতের মহিমা। অনেক অনন্ত অনন্ত ভক্তবৃন্দেরা, মায়েরা তারা কি করেন, তাদের নিত্যক্রিয়া প্রাতকালে সমাপ্ত হলে পর তারা প্রতিদিন গোপীগীত পাঠ করে। তাহলে গোপীগীতের মহিমা, গোপীগীতের প্রারম্ভেই আমাদের আচার্য পাদগণ বর্ণনা করেছেন। তা আমরা সমস্ত গোপীগণ এবং রাধারানীর কাছে হাত জোড় করে প্রার্থনা করে এই গোপীগীত শ্রবণ করতে চলেছি। সংক্ষেপ আকারে কিঞ্চিত কিঞ্চিত মাত্রায় আমরা শ্রবণ করব। তা শ্রীমৎ ভাগবতের 10ম স্কন্ধের 31 অধ্যায় হচ্ছে শ্রী গোপীগীত। গোপিকাগণ তারা রোদন করে করে বিরহে, কৃষ্ণ বিরহে তারা গেয়েছিল। জয়তিতেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্র হি দৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা তৈধৃতা সব त्वां विचिन्वते। গোপীগণ রোদন করতে করতে প্রথম শ্লোকটি তারা গাইলেন এবং বলছেন, হে প্রিয়, হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, তোমার জন্ম সময় থেকে তুমি যখন এই ব্রজে জন্মগ্রহণ করেছিলে, এই ব্রজধামে এই ব্রজধাম সর্বাপেক্ষা সকলের থেকে সমৃদ্ধিশালী হয়েছে, কারণ তুমি পরব্রহ্মস্বরূপ, তুমি সাক্ষাৎ ভগবান, তোমার জন্মে এই ব্রজমণ্ডল সমৃদ্ধিশালী হয়ে উঠেছে। আবার তার মধ্যে মহালক্ষ্মী দেবী সর্বদা এই ব্রজে সমলঙ্কৃত করে বিদ্যমান, তিনি এখনো ব্রজে বেলবনে বসে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছে। কেবল তোমার এই সমৃদ্ধিশালী স্থানে আবার মহালক্ষ্মীর আগমনে এই ব্রজভূমি ধন্যাতি ধন্য হয়েছে। তোমার এই ব্রজধামে সর্বদাই তোমার কৃপা বর্ষিত হয়ে থাকে। তাহলে একমাত্র আমরাই কি দুঃখী? আমরা এমন কি অপরাধ করলাম তোমার এই দিব্য ধামে, দিব্য ব্রজধাম ভূমিতে, যেখানে সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী তাঁরও পদচারণা হচ্ছে, তিনিও তপস্যা করছে। তাহলে তোমার এই দিব্য মধুময় ধামে তোমার কৃপা যেখানে সর্বদাই বর্ষিত হচ্ছে, একমাত্র আমরাই কি এখানে দুঃখী? তোমাগত প্রাণা, আমরা এই রজনীতে তোমাকে অন্বেষণ করে করে কত জায়গাতে তোমাকে অন্বেষণ করে ঘুরে বেড়াচ্ছি। সুতরাং তোমার এই কৃপাময় দিব্য স্থানে আমরাই কি দুঃখী? হে প্রাণনাথ, কৃপা করে আমাদেরকে একবার দেখা দাও। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্র হি দৈত দৃশ্যতা দীক্ষুতাবকা তৈ ধৃতা সব তাম বিচিন্বতে। গোপীগণ রোদন করে করে শ্রীকৃষ্ণকে নিকটে প্রার্থনা করছেন, হে প্রভু, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমরাই কি একমাত্র অপরাধী? তুমি আমাদের একবার দর্শন দিয়ে প্রাণ রাখ। গোপীগণের এই বিলাপ, সেটাকে গোপী গীত বলা হয়েছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে কৃষ্ণ বিরহরূপ এক আনন্দ। বহির বিষজ্জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। দেখতে গোপীদেরকে দেখে মনে হচ্ছে তারা কত কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে, কিন্তু তারা আনন্দ কেন? না, কৃষ্ণ দর্শন দিলে পর তাদের সেই পুনঃ দিব্যাতি দিব্য আনন্দ প্রাপ্ত হবে। যারা এই প্রেমের রসিক তারাই জানে যে শ্রীকৃষ্ণের উপাসনার যে বিলাপ, যে দুঃখ যে কষ্ট সেটাও আনন্দে পরিণত হয়ে যায়। সমস্ত গোস্বামীগণ তারা এই স্থানে এই জায়গাতে তারা বলছেন এই গোপীগণের প্রেমের কথা বর্ণনা করা যায় না, বর্ণনাতীত। ভগবান শ্রীকৃষ্ণ তাদের হাবভাব দর্শন করে বিমোহিত হয়ে যাচ্ছেন। আহা, আমার এই গোপীগণ আমাকে এত ভালোবাসে, এত প্রীতি করে, কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের এই প্রকার তার প্রতি প্রেম দর্শন করে তার অদর্শনে বিলাপ পরায়ণ অবস্থা মানে ভাব দর্শন করে তারও ইচ্ছা হয়ে গেল যে আমি কেমন, আমি যদি একবার আস্বাদন করতে পারতাম। তাই তো তিনি শ্রীমান চৈতন্য রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে রাধা প্রেম কেমন সেটাকে আস্বাদন করেছেন। ভগবান গোপীগণ বলছেন আমরাই কি একমাত্র তোমার এই দিব্য ভূমিতে, এই ব্রজভূমিতে আমরাই কি অভাগা, আমরাই কি দুঃখী যেখানে তোমার জন্ম হয়েছে। আবার বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী, মহালক্ষ্মী দেবী তিনি এখানে বিরাজমানা, এখানে কোনো কিছুরই কারোরই কোনো প্রকার দুঃখ নেই, কিন্তু আমরা তোমাকে ভালোবেসে কেন দুঃখ পাচ্ছি? হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমাদের দেখা দাও, আমাদের দর্শন দিয়ে তুমি প্রাণকে রক্ষা করো। ব্রজভূমি মাধুর্যের ধাম। আমরা যেমন বলে থাকি যে যেখানে মাধুর্য থাকে সেখানে ঐশ্বর্য থাকে না, কিন্তু তা নয়, তা নয়। আরে ঐশ্বর্য না হলে তো কিছুই করা সম্ভব নয়। তাহলে ব্রজভূমি কেবল কি মাধুর্যেরই ধাম? দিব্য উপরিস্থিত গোলকধাম সেটা মাধুর্যের ধাম? বলছেন হ্যাঁ, সেখানে মাধুর্যের আধিক্যত্ব এত এত মাত্রায় বেশি যে সেখানের ঐশ্বর্য শিথিল হয়ে যায়, সেখানের ঐশ্বর্য দেখা যায় না। কেন? সেখানকার যে মাধুর্য, সেই মাধুর্যের শৈবালে ঐশ্বর্য ঢেকে যায়। শ্রীধাম বৃন্দাবনেও তাই, সেখানেও মহা ঐশ্বর্য বিরাজ করছে। যারা ঐশ্বর্যের উপাসনা করেন তারা ঐশ্বর্য প্রাপ্ত হন, যারা মাধুর্যের উপাসনা করেন তারা মাধুর্য প্রাপ্ত হন। কিন্তু সেখানে ঐশ্বর্য প্রচুর মাত্রায়, গোলকেও তাই, কিন্তু তা দৃষ্ট হয় না। দেখুন চৈতন্য চরিতামৃতে কত সুন্দর কথা বলছেন, বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বৃন্দু। সিদ্ধান্ত জানতে হবে, পাঠ মানে এ নয় খানিকটা গল্প, মাঝে খানিকটা নৃত্য করে পাঠের বিষয়বস্তুকে হারিয়ে ফেলা, এটা নয়। সেটাতেও আনন্দ, সেটাও অনেক ধর্ম, সেটাও অনেক পূর্ণ, কিন্তু পূর্ণ জ্ঞান প্রাপ্ত হতে হলে এই প্রকার নির্ঝুম নির্জন স্থানে মনস্থির সহকারেই হরিকথা শ্রবণ করতে হয়, তা নাহলে সিদ্ধান্ত বোঝা যায় না। কোনো কঠিন বিষয়কে বুঝতে হলে অনেক মনোনিবেশের প্রয়োজন। কোনো কঠিন বিষয়বস্তু অবগত হলে সেখানে মনের প্রবেশ একান্ত আবশ্যক। এখানে দেখুন, বৃন্দাবন, এই মর্ত্যস্থিত শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, অর্থাৎ বৃন্দাবনের স্বাভাবিক যে সম্পদ, যে বৈভব, উপরিস্থিত দ্বারকা বৈকুণ্ঠ হচ্ছে মহা ঐশ্বর্যের ধাম। বলছেন দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বৃন্দ। আমাদের একটা উদাহরণ হলে একটু পরিষ্কার হয়, তাই না? উদাহরণ একটা, একবার শ্রীল সনাতন গোস্বামীপাদ, তিনি মদনমোহন মন্দিরে যমুনার তীরে বসে জপ করছেন। অল্প কিছুদিন আগের কথা, সনাতন গোস্বামী মানে আমাদের কয়েক পিঁড়ি পূর্বের কথা, 500 বছরই মনে করুন অ্যাপ্রক্সিমেটলি। সনাতন গোস্বামীর নিকটে বাদশাহ আকবর তিনি এলেন। এসে বলছেন, দণ্ডবাদ প্রণাম আদি করে বলছেন, হে মহারাজ, আমি এই ব্রজের কিছু সেবা করতে চাই। সনাতন গোস্বামী তিনি বললেন যে এখানে তো সব কিছুই আছে, তুমি কি সেবা করবে? বলছেন, না, আপনি কিছু না কিছু আমাকে তো একটা সেবা দিন। অনেকবার বলাতে শ্রীল গোস্বামীপাদ তিনি বললেন, এই দেখতে পাচ্ছেন একটু দূরে যমুনার কিছুটা ঘাট ভেঙে গিয়েছে জলের স্রোতে, ওটাকে আপনি ঠিক করে দিতে পারবেন? বললেন, আমি বাদশাহ আর আপনার আজ্ঞা যখন পেয়েছি তা অতটুকু করতে আমার কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, আমি আমার লোকজন দিয়ে সামগ্রী পাঠিয়ে ঘাটটাকে পুনরুদ্ধার করে দেব। সনাতন গোস্বামী বলছেন, আচ্ছা আমি নিকটে গিয়ে দেখাই। নিকটে গিয়ে শ্রীল গোস্বামীপাদ বাদশাহ আকবরকে স্পর্শ করলেন, অর্থাৎ দিব্য শক্তির সঞ্চার করলেন, দিব্য দৃষ্টি প্রদান করলেন। তখন তিনি কি দেখছেন, সেখানে ভাঙা চোরা কিছু নয়, বালিও বেরিয়ে নেই, পাথরও দেখা যাচ্ছে। সেখানে সমস্ত মণি, মুক্তা, হীরা, নীলম, চুনি, পোকরাজ, যেগুলো আর কি মণি বলা হয়, সেগুলো জলজল জলজল করছে। বাদশাহ বুঝতে পারলেন, না, আমি তো কথাটা ঠিক বলিনি, আমি ব্রজের কিভাবে সেবা করব? তাহলে পরিষ্কার হল, বৃন্দাবনের সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বৃন্দু। এই শ্রীল সনাতন গোস্বামীপাদ একটি মণি পেয়েছিলেন, ভক্তমালে পাওয়া যায়। আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে এক ব্রাহ্মণ, তিনি কন্যাদায় গ্রস্ত হয়ে মহাদেবের উপাসনা করলে পর মহাদেব বললেন, তুমি সনাতন গোস্বামীর নিকটে যাও, তিনি তোমাকে অনেক ধন সম্পত্তি দিয়ে দিবে। সনাতন গোস্বামীর নিকটে গেলেন। সনাতন গোস্বামী বলছেন, আমি কোথার থেকে তোমার মেয়ের বিবাহের জন্য মানে সাহায্য করব? আমি তো নিজেই মথুরা থেকে আটা ভিক্ষা করে এনে এই আঙাকুড়ি তৈরি করে মদনমোহনকে ভোগ দিয়ে সেটাই গ্রহণ করি, আমার তো আর কিছু নেই, আমি তোমাকে কিভাবে দেব বলো দেখি। তবে হ্যাঁ, এক সময় আমি রাজকর্মে যুক্ত ছিলাম, গৃহস্থ আশ্রমে ছিলাম, তখন আমি তোমাকে অনেক কিছু দিতে পারতাম, কিন্তু হে ব্রাহ্মণ, আমি তোমায় কিছু দিতে পারব না। ব্রাহ্মণ বললেন, আমাকে তো ভগবান মহাদেব পাঠিয়েছেন। তিনি চিন্তা করছেন, ভগবান মহাদেব তোমাকে আমার কাছে পাঠালো, চিন্তা করতে লাগলেন। একবার সনাতন গোস্বামী তিনি শৌচক্রিয়াতে যাচ্ছিলেন বনে, যেতে যেতে একটি স্পর্শ মণি প্রাপ্ত হয়েছিল। তিনি তো রাজা, মানে রাজ পরিবার, রাজ কর্ম করতেন, সমস্ত কিছু জ্ঞান আছে। দেখলেন এই মণিটা যদি লৌহে স্পর্শ করা যায়, লোহাতে, সেটা স্বর্ণে পরিণত হয়ে যাবে। তিনি ভাবছেন আমার কি প্রয়োজন আছে। খানিকটা দূর গিয়ে, কয়েক পা এগিয়ে গিয়ে ভাবছেন, না, শ্রীমৎ ভাগবতে বর্ণনা আছে দত্তাত্রেয় মহারাজের ২৪ গুরুর মধ্যে, যে সাধু ত্যাগী হোক কিন্তু কেউ যদি স্বেচ্ছায় কিছু ধন ঐশ্বর্য দান করতে চায় তাহলে সে গ্রহণ করতে পারে, তার যদি প্রয়োজন না হয়, যার প্রয়োজন কোনো সৎপাত্রে দান করতে পারে। তা ভাবলেন যে আমি ত্যাগী, আর এই মণি স্পর্শ করব। তা একটি বৃক্ষের ডাল পড়েছিল যমুনার তীরে, তো একেবারে সরু সরু বালু, নরম বালু, একটা গাছের গোড়ায় খুঁড়ে ওটাকে লাঠি দিয়ে ঠেলে ঠেলে তার মধ্যে পুরে দিয়ে সেটা বালি দিয়ে ঢেকে দিয়েছিল, যে কারো যদি প্রয়োজন হয় দিয়ে দেব। তখন তিনি চিন্তা করছেন, মহাদেব আমার কাছে পাঠিয়েছেন, তাহলে তো কিছু রহস্য এর মধ্যে আছে। অত বড় মণি, স্পর্শমণির থেকে তো আর বড় মণি হতে পারে না। ভাবছেন, তা সেটা ভুলেই গিয়েছে। দেখুন, ত্যাগ কাকে বলে, যে স্পর্শমণির কথাটা ভুলে গিয়েছে। আমি আর আপনি যদি পেতাম তাহলে মালা হয়তো হাতে থাকতো, বারবার গিয়ে দেখতাম ঠিক আছে কি না মালটা, ফাঁক পেলেই লোহা এনে ঠেকিয়ে বাজারে বিক্রি করে যা ইচ্ছা তাই করত। কিন্তু ত্যাগ কাকে বলে, তিনি ভুলেই গিয়েছেন। আমরা হলে হরে কৃষ্ণ ডানহাতে করতে করতে বাঁতে গিয়ে আলমারি খুলে দেখতাম, না, মালটা সেভ আছে। কিন্তু দেখুন, ত্যাগ কাকে বলে, আমাদের গোস্বামীগণ যে স্পর্শমণির কথাটাই ভুলে গিয়েছেন, যখন মহাদেবের কথা বললেন মাথায় পেশাদ দিয়ে চিন্তা করছেন যে তাহলে মহাদেব পাঠিয়েছেন, তাহলে কিছু রহস্যের মধ্যে লুকিয়ে আছে। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ, তুমি দাঁড়াও। তা বাঁ হাত দিয়ে লোকেশন মনে ছিল কোন বৃক্ষের তলায়, বলছেন তুমি এই জায়গাটা খুঁড়ো তো। একটু খুঁড়েই ব্রাহ্মণ তা প্রাপ্ত হল। তা দেখিয়ে দিচ্ছেন কেমন, যেমন কোনো দুর্গন্ধ জিনিসকে কেউ দেখি, আরে ওই জায়গায় আছে, মুখটা আরেক দিকে করে, তাচ্ছিল্য করে। ব্রাহ্মণ ভাবল যে আবার কি, উনি বিরক্ত হয়ে ঘৃণার চোখে এমনভাবে দেখিয়ে দিচ্ছেন, এখানে না জানি কি আছে কি জানি। খুঁড়ে যখন বের করলেন, বলছেন, হ্যাঁ বাবা, এটা তো পেয়েছি আমি। বলছেন, এটা তুমি নিয়ে যাও, এটাকে স্পর্শমণি বলা হয়। ব্রাহ্মণ, তুমি লোহা স্পর্শ করে সোনা হয়ে যাবে, তারপরে তুমি বিক্রি করে মেয়ের বিবাহের অলংকার আদি তৈরি করে তুমি তোমার কাজে লাগাবে। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, মানে আপদ তাড়াতাড়ি গেলেই বাঁচে। ব্রাহ্মণ, দেখুন রাধারানীর কি কৃপা, বৈষ্ণবের কি কৃপা, গোস্বামীগণের কি কৃপা, মহাদেবেরই বা কি কৃপা, ব্রাহ্মণের মতি পরিবর্তন হয়ে গেল সঠিঘোড়ার নিকটের। তিনি ভাবছেন, যে ব্যক্তি আমাকে স্পর্শমণি ঘৃণার চোখে দিতে পারে, তাহলে তার কাছে স্পর্শমণির থেকেও আরও মহামূল্যবান কিছু আছে, আমাকে সেটা নিতে হবে। ব্রাহ্মণ ফিরে এলেন, বলছেন বাবা, সনাতন গোস্বামীকে বলছেন, বাবা, আপনি আমাকে এই দিব্য মহামণি প্রদান করেছেন ঘৃণার চোখে, সুতরাং আপনার কাছে এর থেকেও আরও মহামূল্যবান যে বস্তু আছে আপনি সেটা আমাকে দিন। সনাতন গোস্বামী ঈষৎ হেসে বলছেন, ব্রাহ্মণ, তুমি জানো এটা কি? বলে, হ্যাঁ আমি জানতে পেরেছি, এটা স্পর্শমণি। যত লোহা হোক, লোহার গোডাউন হোক, স্পর্শ করলেই সোনা হবে, এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু আপনি যখন ঘৃণার চোখে যেমন বিষ্ঠা গু দেখিয়ে দেয়, বিষ্ঠা দেখিয়ে দেয়, সেই প্রকার ভাবে আপনি আমাকে স্পর্শমণি দিয়েছেন এবং দেখিয়েছেন। সুতরাং আপনার কাছে এর থেকে যে মহামণি আছে, তত স্পর্শমণি আপনার কাছে মহামণিও আছে, আপনি সেটা আমায় দিন কৃপা করে। হে ব্রাহ্মণ, তুমি কি পারো এটাকে ছুঁড়ে যমুনার ফেলে দিতে? বলছেন হ্যাঁ। তৎক্ষণাৎ ব্রাহ্মণ ছুঁড়ে ফেলে দিলেন, কৃষ্ণ কৃপায়, রাধারানীর কৃপায় তার সৎ বুদ্ধির উদয় হল। তারপরে সনাতন গোস্বামী তাকে ভজন পদ্ধতি প্রদান করল, মহা নাম মণিস্বরূপ, মহামণিস্বরূপ নাম প্রদান করলেন, ভগবানের মন্ত্র প্রদান করলেন। তা বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে বর্ণনা আছে যে গোলোকে সেটা হচ্ছে সম্পূর্ণ মাধুর্যের ধাম। তাহলে সেখানে কি ঐশ্বর্য নেই? বলছেন প্রচুর ঐশ্বর্য, অবর্ণনীয় ঐশ্বর্য, কিন্তু মাধুর্যের প্রাচুর্য এত মাত্রায় বেশি যে সেই ঐশ্বর্যকে যেন শিথিল করে রেখেছে, ঢেকে রেখেছে। তাহলে চৈতন্য চরিতামৃত কেমন গ্রন্থ? দেখুন, সমস্ত গ্রন্থের শাস্ত্রে নির্যাস চৈতন্য চরিতামৃতে কেবল একটি পয়ারে দুটি লাইনে সমাপ্ত করে দিলেন। বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বৃন্দু। যেমন মহাপুরুষেরা তারা পদ দিয়ে চলে যায়, ত্যাগী কিছু নেই, কেউ যদি খেতে দেয় বা কোথাও যদি ভিক্ষায় কেউ যদি কৃপা করে কিছু দেয় খাবে, তা নাহলে খাবারও নেই। মহাত্যাগী, তার পেছনে অষ্টসিদ্ধি তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভগবান বেদব্যাস, তিনি কেবলমাত্র ডোরকৌপিন পরা, সমস্ত শরীরে কাপড়ও নেই, কোথায় পাবেন? তপস্বী ভীমসেন গিয়েছেন, বলছেন বাবা আমাদের তো রাজসূয় যজ্ঞ হবে, কিন্তু আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে কুলানো তো মুশকিল। প্রথম কথাই হচ্ছে যে স্বর্ণের সমস্ত বর্তন লাগবে, স্বর্ণের কড়াই, স্বর্ণের ভগনা, স্বর্ণের এ টু জেড সব স্বর্ণের পাত্র ছাড়া রাজসূয় যজ্ঞ সুসম্পন্ন করা যায় না। কিন্তু সেটা তো সম্ভব নয়, আমরা নিজেদের রাজধানী হস্তিনাপুর ত্যাগ করে নূতন করে এই খাণ্ডব বনকে দহন করে, খাণ্ডব মানে বিশ্রী জায়গা, পাথর পাহাড় পর্বত ছিল, সেটাকে আমরা ইন্দ্রপ্রস্থ রূপে ঘোষণা করে কোনো প্রকারে দাঁড় করিয়েছি, এমনি অভাব কিছু নেই, কিন্তু এত এত স্বর্ণের বর্তন আমরা কোথা থেকে পাব? ব্যাসদেব কেবলমাত্র ডোরকৌপিন পরা, অঙ্গে বস্ত্রও নেই, তিনি বলে দিচ্ছেন অর্থের সন্ধান। বড় আশ্চর্য, যার কিছু নেই তিনি বলে দিচ্ছেন অর্থের সন্ধান। বলছেন হে ভীমসেন, তুমি অমুক পর্বতের নিকটে, লোকেশন বলে দিলেন, ওখানে গিয়ে তুমি ওখানে খুঁড়বে লোকজন নিয়ে, সেখানে অনেক স্বর্ণের বর্তন রয়েছে, তোমার যাবতীয় যা প্রয়োজন সমস্ত স্বর্ণের বর্তন তুমি সেখানেই পাবে। ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে ভগবান, ওই পাহাড়ের নিচে ওই বনপ্রদেশে সেখানে এত স্বর্ণের বর্তন কোথা থেকে এল? বলছেন কোনো এক সময়ে অমুক রাজা, তিনি রাজসূয় যজ্ঞ করার পর তিনি সেগুলিকে ওখানে পুঁতে দিয়েছিলেন, তার অভিপ্রায় ছিল যদি কেউ এই পৃথিবীতে কোনো দিন রাজসূয় যজ্ঞ করে তার যদি বর্তনের প্রয়োজন হয় এখান থেকে সে তুলে নিয়ে যাবে। তা মহাত্যাগী, তিনি অর্থের সন্ধান বলে দিচ্ছেন। তা বৃন্দাবন এবং উপরিস্থিত গোলকধাম, সেগুলো মাধুর্য এত এত পরিমাত্রায় মাধুর্য বেশি যে মাধুর্যের ছায়াতে ঐশ্বর্যকে ঢেকে রেখেছে। কত সুন্দর সিদ্ধান্তের কথা। আমাদের এই স্থানে পাঠের বিষয়বস্তু প্রায় 7 মাস আগে নিরূপণ করা হয়েছিল যে বৃহৎ ভাগবতামৃতের 2য় খণ্ড এখানে পাঠ, কিন্তু আমাদের মধুবাবুর সাথে কথা হলো, যেখানে তো অনেক তত্ত্বকথা, তত্ত্বকথা সকলে একটু অধৈর্য বোধ মনে করবে, ঠিক বুঝতে পারবে না। এখনও যে প্রসঙ্গ চলছে এগুলো অনেক কঠিন এবং যত্রতত্র প্রকাশ করাও নিষিদ্ধ, কিন্তু এখানে তো ম্যাক্সিমাম ভক্ত, সুতরাং যত সহজভাবে বলা যেতে পারে আমি প্রয়াস মাত্র করছি। আমার কোনো সামর্থ্য নেই, কোনো শক্তি নেই। আচার্যগণ বলছেন যে আরে আমরা তো বালক, কী করে এই সমস্ত বর্ণনা করব। তথাপি আমরাও বালকের মতন যদি কিছু বলে, যদি রাধারানীর কৃপা হয়, আমরাও চেষ্টা করি অস্ফুট শব্দ দ্বারা। তাহলে বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার একবিন্দু। গোপীগণ বলছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তোমার জন্ম হওয়াতে এই ব্রজভূমি দিব্য রূপ ধারণ করেছে। তোমার কৃপা সর্বদাই তোমার ব্রজের উপরে বর্ষিত হয়ে চলেছে। এখানের বৃক্ষ লতা পাতা সমস্ত জীব জন্তু মানব, তাদের প্রতি কৃপা তোমার স্বাভাবিকভাবেই বর্ষিত হয়ে চলেছে। আমরা এমন কি অপরাধ করলাম যে তুমি আমাদেরকে এত মাত্রায় দুঃখ প্রদান করছ? তার মধ্যে আবার বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী তিনিও রয়েছেন। এখানে কারোর কোনো অভাব অঘটন দুঃখ স্পর্শ করে না, আর আমরা তোমার বিরহে দুঃখে জর্জরিতা। লক্ষ্মী পদ্মালয়া পদ্মা কমলা শ্রীহরি প্রিয়া ইন্দিরা লোকমাতা মা ক্ষীরাব্দি তনয়া রমা ভার্গবী লোক জাননী ক্ষীর সাগর কন্নকা। এখানেও মা লক্ষ্মী অর্থাৎ ক্ষীরসাগরের কন্যা, ক্ষীরসাগরের কন্যা মা লক্ষ্মী কেন? যখন সমুদ্র মন্থন হয় তখন সমুদ্র থেকেই মা লক্ষ্মী উৎপন্ন হয়েছিলেন, তাই ক্ষীর সমুদ্রের কন্যা রূপে ব্যক্ত করেছেন ব্রজের গোপিকাগণ। বলছেন সেই ইন্দিরা এই ব্রজধামে তিনিও রয়েছেন, কেবল আমরাই এত অভাগা, আমরাই কেবল দুঃখে জর্জরিতা, আমরা তোমার বিরহে প্রাণ ত্যাগ করতে চলেছি, তথাপি তুমি আমাদের দেখা দিচ্ছ না। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি আমাদের প্রতি সদয় হও, আমাদের প্রতি কৃপা করো, আমাদের দুঃখ তুমি বোঝো। হে পরম দয়ালু, হে সর্বজ্ঞ, একবার আমাদের কথা চিন্তা করো, আমরা তো তোমার বিরহে বাঁচতে পারছি না। রোদন করছেন, বিলাপ করছেন, ছটফট করছেন। নিষ্কপট প্রেম এই নরলোকে হয় না, প্রেম সেটা নিষ্কপট হয় না। যদি হয় তাহলে তার বিরহ হয় না, বিরহ হলে কেউ প্রাণ ধারণ করতে পারে না। চৈতন্য চরিতামৃতকার তার শ্রীগ্রন্থে চৈতন্য চরিতামৃতে পায়ারছন্দে বলেছেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, হেন প্রেম নৃলোকে না হয়, যদি হয় তার যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়য়। অকৈতব কৃষ্ণ প্রেম যার মধ্যে কৈতব নেই, অভিসন্ধি নেই, চা পাওয়া নেই, এমন যে কৃষ্ণ প্রেম সেটি কেমন যেন জাম্বু নদহেম। বিস্তার করতে গেলে বিশাল ব্যাপার, তথাপি স্পর্শ করি। তা বলছেন অকৈতব কৃষ্ণপ্রেম, নিষ্কাম কৃষ্ণপ্রেম যেন জাম্বু নদহেম, হেন প্রেম নৃলোকে না হয়। তা এখানে বলছেন যেন জাম্বু নদহেম কৃষ্ণপ্রেম, অকৈতব কৃষ্ণপ্রেম। তা জাম্বু নদ মানে জম্বু নামক এক নদ, নদী স্ত্রীলিঙ্গের প্রয়োগ, নদ পুংলিঙ্গের প্রয়োগ। জাম্বু নদ হেম, হেম মানে স্বর্ণ। এই স্বর্ণেরও কিন্তু অনেক কোয়ালিটি আছে। এই পৃথিবীতে আমরা যে স্বর্ণ ব্যবহার করি সেগুলো হচ্ছে মহাদেবের শক্তি ক্ষরণ হলে পর সেখান থেকে উৎপন্ন হয়েছিল, হাটক স্বর্ণ বলা হয়। এটা মহাদেবের বীর্য থেকে তৈরি। ইহ জগতের যত স্বর্ণ এবং রৌপ্যের খনি, এগুলো মহাদেবের বীর্য স্খলন হলে পর, মোহিনী ভগবানকে দর্শন হলে, বীর্য স্খলন হলে পর সেখান থেকে স্বর্ণ এবং রৌপ্যের সৃষ্টি হয়। এটাকে শুদ্ধ স্বর্ণ ঠিক বলা যায় না। শুদ্ধ স্বর্ণ কি? জাম্বু নদ হেম। জাম্বু নামক যে নদ আছে, সেই নদীর জল সেটা কি? জাম্বু মানে কি? জামুন, জাম। শ্রীমদ্ ভাগবতেই আছে এগুলো সব দর্শনের কথা, যে জম্বু দ্বীপ আছে, সেই জম্বু দ্বীপ কেন হলো? সেখানে সম্পূর্ণ জাম গাছে পরিপূর্ণ, এক একটি জাম গাছ প্রায় শত যোজন উঁচু, এবং এক একটি জাম সেগুলো এক একটা হাতির মতন বিশাল আকার। তা এই জাম যখন পেকে পেকে পড়ে, তা জামের রস বিগলিত হয়ে সেখানে তো পুরো দ্বীপটাই জাম গাছে ভরা। তা এই জামের রস ছুটে ছুটে যায়, সেখানে নদী তৈরি হয়ে যায়, নদী তৈরি হয়ে আছে এখনও। এই যে নদী ছুটেছে, এই নদীর দুই ধারে যে বালুকা বালি, সেগুলো স্বর্ণের রূপান্তরিত হয়ে যায়। এই জাম্বু দ্বীপে, জম্বু দ্বীপে এই জাম্বু নদে সমস্ত দেবতারা গিয়ে সেখানে উপস্থিত হন ড্রিঙ্কস করার জন্য। ফলের রস তো মাদকতা প্রদান করে। তা সেখানে সমস্ত দেব এবং দেবাঙ্গনেরা তারা এই জাম্বু নদে গিয়ে, জম্বু দ্বীপে গিয়ে তারা সেখানে জামের রস পান করে উন্মত্ততা লাভ করে। আর এই যে স্বর্ণ, এটা পিওর গোল্ড, শুদ্ধ স্বর্ণ। তা এই শুদ্ধ স্বর্ণ কারা ব্যবহার করে? দেবতারা। আমরা যে স্বর্ণ ব্যবহার করি এটা সম্পূর্ণ শুদ্ধ বলা যায় না। তাই কি বলছেন অকৈতব কৃষ্ণপ্রেম? উদাহরণ দেওয়ার জন্য বলছেন যেন জাম্বু নদহেম, জাম্বু নদ থেকে উৎপন্ন যে স্বর্ণ, অর্থাৎ শুদ্ধ কৃষ্ণপ্রেম, হেন প্রেম নৃলোকে না হয়, হয় না। কিন্তু যদি হয়, যদি হয় তার যোগ, অর্থাৎ কোনো প্রকারে যদি এই প্রেম হয়, যোগ হয়, না হয় তার বিয়োগ। যদি তা সেই শুদ্ধ প্রেম হয় তাহলে তার থেকে বিয়োগ, বিচ্ছেদ হয় না। বিয়োগ হইলে কেহ না জীবায়। যদি সত্য সত্যই প্রেম হয় উভয়ের মধ্যে, তাহলে একজনের যদি কিছু হয়ে যায়, মারা যায়, হারিয়ে যায়, আরেকজন আপনা আপনিই মারা যায়। এক প্রকার সারস জাতীয় পক্ষী আছে, এত বড় বড় হয়, খুব সুন্দর দেখতে। এই সারস পক্ষীরা, তারা কিন্তু কেউ একাকী থাকে না, এই শীতকালে ব্রজেতে এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে দেখা যায় তারা প্রত্যেকে জোড়ায় জোড়ায় থাকে, স্বামী স্ত্রী স্বামী স্ত্রী। কোনো কারণবশত সেই একটি পক্ষীর যদি মৃত্যু হয়, স্বাভাবিকভাবে হোক বা কোনো ব্যাধের দ্বারা হোক, একটা পক্ষীর যদি মৃত্যু হয় আরেকটা পক্ষী বিলাপ করতে করতেই মারা যায়, কোনো প্রকারেই সে জীবিত থাকবে না। যদিও তাদের সেই প্রেম এটার সঙ্গে ঠিক যোগ নয়, প্রসঙ্গক্রমে এলো, তা যে প্রেম কৃষ্ণ প্রেম এটা অকৈতব নিষ্কাম, এই গোপীরা বিয়োগ হইলে কেহ না জীয়য়, এই গোপীগণ শ্রীকৃষ্ণের বিয়োগে তারা মর্মান্তিকভাবে আহত হয়ে তাদের যেন প্রাণটা প্রাণ পাখিটা যেন বেরিয়ে যায় যায়। চৈতন্য চরিতামৃতকার আরো সুস্পষ্ট করেছেন, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, তাদের নিজেদের সুখ দুঃখ তারা বোঝে না, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনে ব্যবহার, তাদের অভিপ্রায় কি না কৃষ্ণ সুখৈক তাৎপর্যম, ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সুখ দেওয়া যেতে পারে, কৃষ্ণ বিনা আর সব করি পরিহার, ভগবান শ্রীকৃষ্ণের জন্য তারা সমস্ত সকলকে পরিত্যাগ করেছিল যা বর্ণন করার প্রয়োজন নেই। কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, তবে যে দেখা যায় গোপীরা যে তাদের সাজ তাদের ভূষণ তাদের শৃঙ্গার মা লক্ষ্মী পর্যন্ত তিরস্কৃত হয়ে যায়, তাহলে তারা এত সাজে কেন এত শৃঙ্গার কেন করে, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীতি, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত, সেটাও শ্রীকৃষ্ণের নিমিত্ত, ভগবান তিনি মথুরা আদিতে চলে গেলে পর গোপীরা কোনোদিন শৃঙ্গার দূরের কথা, তারা স্নান করেনি, নিজেদের শাড়িও পরিবর্তন করে, হে কৃষ্ণ হে কৃষ্ণ হে প্রাণনাথ হে প্রাণবল্লভ একবার দেখা দাও একবার দেখা দাও করে বিচরণ করতেন, উদ্ধবজি নিজে দেখেছেন। এই দেহ কইনু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার এই সম্ভোগ সাধন, এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করেন দেহের মার্জন ভূষণ, তাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুশ্রী করা একমাত্র উদ্দেশ্য ছিল, কৃষ্ণ তাদেরকে দেখে সুখী হবেন। কৃষ্ণ যখন চলে গিয়েছিলেন তখন তারা কোনোদিন শৃঙ্গার করেনি, তাহলে এই গোপীদের প্রেম কিদৃশ, তারা কৃষ্ণ সুখৈক তাৎপর্যম, এই কথা কেবলমাত্র গোপীদের ক্ষেত্রেই প্রযোজ্য, তারা কৃষ্ণ সুখের জন্য সব কিছু করেছে, নিজের সমস্ত কিছু পরিত্যাগ করেছে। সমস্ত টিকাকারগণ বর্ণন করতে করতে তারাও রোদন করতে করতে বলছেন, এই গোপীগণের বিরহ বর্ণন করা যায় না। অনেক প্রাচীন টিকাকার শ্রীমৎ বোপদেব মহাপ্রভুরও অনেক প্রাচীন, তিনিও বলছেন এই অধ্যায়ে বর্ণনা করা যায় না, এজন্য এই গীতগুলি অতি সরস সুমধুর, সমস্ত নরনারীর চিত্তকে আকর্ষণ বলেননি, বলেছেন প্রসাদ, সকলের চিত্তের মধ্যে যেন কৃপা সঞ্চার করে দেন এই গীত শ্রবণ করলে, এর অর্থ শ্রবণ করলে। বাক্যগুলি অতি অল্প, খুব সংক্ষেপ আকারে, কিন্তু অনেক কৃপা প্রদান করে থাকেন, অনেক শক্তি প্রদান করে থাকেন। এর শ্রবণ কীর্তনে সেই ভাবসিন্ধুর তরঙ্গ আঘাত সাধকের, ভক্তের চিত্তকে ভাবাকুল করে তুলবে, এমনই মহিমা। আবার বোপদেব টিকাকার কবি, তিনি বলছেন, গোপীরা বলছেন যে তোমার প্রাদুর্ভাবের দিন থেকেই এই ব্রজধাম সর্বগুণে সমৃদ্ধিশালী হয়ে উঠেছিল। এখানে সমস্ত সম্পদ সমস্ত গৃহে বিদ্যমান, এখানে আনন্দ, এখানে আহ্লাদ সর্বদাই বিরাজ করছে। এত আনন্দের মধ্যেও কেবল আমরাই যেন বিরহ অনলে দগ্ধীভূতা। কেন তুমি এমন কেন করছো? তুমি কি দেখছো না যে তোমার বিরহে আমরা মারা যাচ্ছি? আমরা কি অপরাধ করলাম? তোমার এই ব্রজধামে সকলেই খুশি, সকলেই কত আনন্দ আহ্লাদের মধ্যে রয়েছে, সকলেই তোমার উপাসনা করে খুশি হয়েছে, আনন্দ লাভ করছে তোমার ভজন করে। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তাহলে আমরা কি অপরাধ করলাম? হে নাথ, হে মথুরানাথ, আমি কখনো তোমায় দেখতে পাব? আমি আবার কখন তোমায় দেখতে পাব? তোমাকে না দেখে আমাদের হৃদয় অত্যন্ত কাতর হয়ে পড়েছে, আমাদের চিত্ত বিভ্রম ঘটেছে, এখন আমরা কি করি? আমাদের আচার্য শ্রীপাদ মাধবেন্দ্র পুরিপাদ, তিনিও এ কথাই বলছেন, এই গোপীগণের প্রেম, এই গোপীগণের শ্রীকৃষ্ণের যে বিরহ রূপ জ্বালা, গোপীগীত যা বর্ণনা করা সম্ভব নয়। হে প্রিয়, তোমার আবির্ভাবের দিন থেকেই ইন্দিরা অর্থাৎ মা লক্ষ্মী এই ব্রজধামকে আশ্রয় করেছে। কেন? যে তোমার গুণে রূপে মাধুর্য চতুষ্টয়ের আকর্ষণে তিনি শ্রীমন নারায়ণকে ছেড়ে তোমার উপাসনা করছে, তাই এই ব্রজ সর্ব উৎকর্ষের সহিত বিরাজমান। সমস্ত ব্রজবাসী জন্মাত্রেই এখানে পরম সুখে বসবাস করছে, সেখানে বাসকারিণী তোমার এই দৈতাগণের এই রূপ পরাভব বা দুর্দশা কেন? তুমি আমাদের কেন দুঃখ দান করছো? তোমার এই নিজজন এই অবলাগণকে এই রজনীতে এই বনভূমিতে ত্যাগ করে তুমি অন্তর্ধান করলে? জিজ্ঞাসা বাঁচিয়েছেন কেন? হে প্রিয়, কৃপা করে এই অবলাগণের নয়ন গোচর হ। প্রথম শ্লোকটি আমরা সংক্ষেপ আকারে শ্রবণ করলাম, দ্বিতীয় শ্লোকটি সংক্ষেপ আকারে শ্রবণ করব।
সরদুদাশয়ে সাধু জাত সাত সরসিজ দর শ্রীমুষাদৃশ সুরতনাথতে শুল্কদাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবদ।
গোপীগণ পুনরোদন করতে করতে বলছেন, এহে সুরাতনাথ, এহে বরদ, যিনি বর দান করেন, শরৎকালীন স্বচ্ছ সরোবর সম্মুখ জাত ও সুবিকশিত কমলের অন্তর্দলের সুষমাহরণকারী তোমার নয়নের দ্বারা এই বিনামূল্যের দাসীগণকে তুমি বধ করেছ, এটা কি বধ নয়? তুমি তোমার চক্ষুর চাহনি দ্বারা আমাদের চিত্ত বৃত্তিগুলিকে অপহরণ করেছ। এটা কি তোমার পাপ নয়? আর এটা কি তোমার বধ বলা হয় না? তুমি আমাদের চিত্ত বৃত্তি মনকে অপহরণ করে, অর্থাৎ চুরি করে, আমাদেরকে প্রতারণা করে তুমি আমাদের সম্মুখ থেকে কোথায় চলে গিয়েছ? তোমার বিয়োগ দশাতে আমরা তো কেউ জীবিত থাকতে পারি না। তুমি এই দিব্য ভূমিতে আমাদেরকে বধ করে তুমি কি পাপ ভাগী হচ্ছ না? ভাবের পরিবর্তন হচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, কই? টিকাকার বলছে, আমার হাতে কি কোনো অস্ত্রশস্ত্র আছে যে আমি তোমাদেরকে বধ করেছি? বলছেন, কেবল অস্ত্র দ্বারা বধ করাটাই কি বধ? তুমি চক্ষুর দ্বারা আমাদের প্রাণ, আমাদের মন, আমাদের আত্মাকে তুমি চুরি করে নিয়েছ। আর এখন তোমার বিরহে আমরা মৃতপ্রায়, আমরা মরতে বসেছি। তাহলে এটা কি তোমার পাপ বলা হয় না, হত্যা বলা হয় না? তুমি তো আমাদের হত্যা করেছ। তোমার এই পুণ্যস্থলে জীব হত্যা করা মহাপাপ। তোমার এই ব্রজে, তোমার এই জন্মভূমিতে এবং মা লক্ষ্মী বিরাজমান, তুমি সেখানে আমাদেরকে দুঃখ দান করছ, আমাদেরকে তুমি বধ করছ। এবং এই পুণ্যভূমিতে, এই ভজনস্থলিতে, এই প্রেমের মহাতীর্থে, তুমি এই বৃন্দাবনে নারীবধ রূপ পাপ ভাগী হচ্ছ না? যে সেই সমস্ত নারী আবার কেমন? তারা বলছে, নারী আমরা আবার সরলা, সরল চিত্তের, সর্বদোষ বর্জিতা, তারপর তোমার প্রতি বিশ্বস্তা, তোমার বিনামূল্যের দাসী, তুমি তোমার মোহন, অর্থাৎ আকর্ষণীয় মোহন করা বংশীর শব্দ দ্বারা আমাদের সমস্ত কিছু হরণ করে নিয়েছ, ব্যাধের ন্যায়। ব্যাধের ন্যায় কেন বললেন? এখানে বলছেন, গানমুগ্ধা হরিণীর বনে আকর্ষণ করে, যারা মৃগয়া অর্থাৎ হরিণ শিকার করে, প্রায়শ শিকারীরা তারা কিন্তু তীর ধনুষ নিয়ে শিকার করেন। হরিণীরা তারা সঙ্গীত প্রিয়। যারা বড় শিকারী তারা বংশী বাজায়, বাঁশি, গাছের তলায় বসে কিছু পাতা দিয়ে তারা বাঁশি বাজাতে থাকে। বাঁশির ধ্বনির আকর্ষণে সমস্ত মৃগ এবং মৃগী সেই দিকে, শিকারির দিকে ধাবিত হয়। আশেপাশে লুকিয়ে থাকে তীর ধনুষ নিয়ে তার সাথীরা, সেই গানমুগ্ধা মৃগ এবং মৃগীকে দূর থেকে বধ করে। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমিও তো ঠিক তাই করেছো। আমাদেরকে তোমার ওই বংশীধ্বনি শ্রবণ করে, আমাদের যথাসর্বস্ব হরণ করে, তুমি আমাদের থেকে অন্তর্হিত হয়ে আমাদের চিত্তবৃত্তিগুলিকে অপহরণ করে আমাদেরকে নয়ন দ্বারাই তুমি বধ করে দিয়েছ। গোপীগণ, তারা একজন মানে ব্রহ্মা আদির উপরেও তাদের যোগ্যতা, কোয়ালিটি, তাদের ভাষা শৈলী সম্পূর্ণ পৃথক। তুমি তোমার দৃষ্টি দ্বারা আমাদের প্রাণকে অপহরণ করে আমাদেরকে বধ করেছ। ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তো নিমিত্ত মাত্র ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই সমস্ত বীর যোদ্ধাদের দিকে টুকুর টুকুর দৃষ্টি দ্বারা তাদের আয়ুকে হরণ করে নিয়েছিলেন। সমস্ত গোপীগণ তারা মহামহাপণ্ডিত, উদ্ধবজি তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এই ব্রজ গোপীদের ভাবতেন এরা তো গোয়ালিনী, কি জ্ঞান আছে, আমি জ্ঞান দেব। কিন্তু যখন দেখলেন সমস্ত জ্ঞান তাদের কাছে গিয়ে স্থিমিত হয়ে যায়, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের দিকে টুকুর টুকুর দৃষ্টি দ্বারা তাদের আয়ুকে হরণ করে নিয়েছিলেন, অর্জুন নিমিত্ত মাত্র তাদেরকে তীর দ্বারা বধ করেছিল। এখানে গোপীগণ বলছেন যে তুমি আমাদের চিত্তবৃত্তিগুলিকে অপহরণ করে আমাদেরকে বধ করেছ। এই পুণ্যময় ভূমিতে আবার রমার বাস, তুমি এই পুণ্যময় ভজন স্থলিতে তুমি আমাদেরকে বধ করে কি তুমি পাপভাগী হওনি? সুরাতনাথ ও বরদাতা কর্তৃক বর বধ, তুমি সকলের প্রতি কৃপা করো, বরদ নিগ্নত, তুমি বর প্রদান করো, সেই তুমি আমাদেরকে হত্যা করে কি করে তুমি পাপ কার্য করলে? তথাপি তুমি একবার আমাদের দেখা দাও। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তোমার বিহনে তোমার বিয়োগে আমরা যে আর প্রাণ ধারণ করে রাখতে পাচ্ছি না, দেখা দাও, দেখা দাও। সমস্ত গোপীগণ তারা এইভাবে রোদন করছিলে। কোটি কোটি গোপী, এখানে আমাদের আচার্যপাদগণ বলছেন যে এই সমস্ত গোপীরা এই যে গীত গেয়েছিলেন তাদের আবার যুথেশ্বরী আছে, এক এক গোপীর এক এক তাদের আনুগত্যে অনেক অনেক গোপী থাকে, তাই এই যুথেশ্বরী মানে সমস্ত যুথের যিনি ঈশ্বরী মানে প্রধান প্রধানা, তিনি গীত গাইতেন। প্রত্যেক দলের যে প্রধান যিনি থাকতেন সেই সমস্ত সখীরা এই গীত গেয়েছিলেন, আর সাথে অন্যান্য গোপীরা তারা ছিলেন। তাদের গীত গাওয়া মানে এটা নয় তাদের আনন্দ, তারা দুঃখে অভিভূত হয়ে কৃষ্ণ বিরহে জর্জরিতা হয়ে তারা রোদন পরায়ণা হয়েছিল। গোলকের সাধারণ যে কথা সেটাই গীতে পরিণত হয়, তা ঠিক তদ্বৎ এখানেও এর দুঃসাহসী চোরের পক্ষে সরলা অবলা ব্রজবালার চিত্ত মন অপহরণ করে তাদের প্রাণবধ করা বিচিত্র কি? সমস্ত গোপীগণ তারা শ্রীকৃষ্ণে দোষারোপ করছেন, এটা মান অভিমান, যে এই পুণ্যক্ষেত্রে তুমি কি করে আমাদেরকে বধ করলে, আমাদের কত কত বিপদ আপদ থেকে মুক্ত করে তুমি আমাদেরকে শেষ পর্যন্ত বধ করলে, এতে তো তুমি পাপ ভাগী হবে। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি আমাদের একবারের জন্য দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো, তা না হলে নিশ্চিত রূপেই আমরা মারা যাব। ভগবান শ্রীকৃষ্ণকে লীলার ক্ষেত্রে মাখন চোর বলা হয়, গোপী চিত্ত চোর বলা হয়, তো ভগবানে চোর শব্দটি প্রয়োগ করেছেন অনেক ভালোবাসার সঙ্গে, অনেক প্রেমের সঙ্গে। তবে ভগবান চিত্তচোর এটা তো একেবারে সুনিশ্চিত কথা, কর্ষয়তি ইতি কৃষ্ণ, কৃষধাতুর মানে কৃষধাতুর, কৃষধাতুর আকর্ষণ সত্তা ন প্রত্যয়ন ইতি কৃষ্ণ পদম সিদ্ধম, সহজ বাংলা হচ্ছে শ্রীকৃষ্ণের মধ্যে আকর্ষণ সত্তা এত মাত্রায় বেশি, সেই জন্যই তো তার নাম কৃষ্ণ। সমস্ত ভক্তদের চিত্তকে আকর্ষণ করেন। দেখুন কত কত ভক্তেরা, আপনারা, বড় বড় সাধু মহাজনেরা, তারা নিজেদের গৃহ পরিবার পরিবর্গ ছেড়ে তারা কৃষ্ণের উপাসনা করেন। কেন না? শ্রীকৃষ্ণের প্রতি তারা আকর্ষিত হয়েছেন, তাই তো তারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণের কথা শ্রবণ করে, কৃষ্ণের কথা কীর্তন করে তারা আনন্দ লাভ করে। ওই সকলের তো হয় না। যারা কৃষ্ণ ভক্ত, যারা শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষিত চিত্ত, তারাই তো কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ ভজন করতে ভালোবাসে। সকলের হয় না, এগুলো সংস্কারের প্রয়োজন। এই যে আপনারা নিজেদের গৃহ কর্ম কিছু সেরে এসেছেন, ঠাকুর সেবা করে এসেছেন, আবার গিয়ে কিছু করবেন না, হরি কথা শ্রবণ করব, এটাই তো ভগবানের কৃপা, এটাই তো ভগবানের আকর্ষণী শক্তি। কিন্তু সকলকে করেন না। কেউ যদি হরি কথা শ্রবণ করবেন, কেউ মনে করছেন আজে অমুক জায়গাতে ভাগবত কথা হচ্ছে, আজকে আমি একটু শ্রবণ করব, সে হয়তো আসতে পারেনি, কিন্তু এই যে শ্রবণ করার যে অভিলাষ হয়েছে, জানতে হবে ভগবান তাকে কৃপা করে এই অভিলাষ উৎপন্ন করে দিয়েছেন। হরিকথা বললেই, ইচ্ছা করলেই শ্রবণ করার সৌভাগ্য হয় না। সমস্ত গোপীগণ তারা কৃষ্ণের নিঃশুল্ক দাসী, বিনামূল্যের দাসী। তারা প্রত্যেকেই কৃষ্ণকে এত প্রেম করতেন, এত প্রীতি করতেন, যার মধ্যে কোনো চাহিদা ছিল না, কিছু চা পাওয়া ছিল না, নিষ্কপট কৃষ্ণ প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম, এই নৃলোকে দেখা যায় না। যদি হয় বিয়োগ না হয় তাহলে তারা আর কেউ জীবন ধারণ করতে পারে না। গোপীগণ কৃষ্ণ বিরহে রোদন পরায়ণা হয়ে বারংবার আরতি করছেন, প্রার্থনা করছেন, হে প্রভু, হে ভগবান, তুমি একবার দেখা দাও, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি সমস্ত ভক্তদের প্রতি কৃপা করো, দয়া করো, তুমি বরদ ঈশ্বর, তাও আবার তোমার এই জন্মভূমি, তোমার এই প্রিয় ব্রজভূমি, আবার সেখানে মহালক্ষ্মীর নিবাস, এখানে সকলে কত আনন্দে, কত আহ্লাদের সহিত এখানে বসবাস করছে, তোমার ভজন করছে, আমরা এমন কি অপরাধ করলাম তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে, সামাজিকতা ছেড়ে, লোকলজ্জা ছেড়ে, নিজের আত্মীয় পরিবারকে, নিজের পিতামাতাকে ত্যাগ করে তোমার চরণে আমরা শরণ গ্রহণ করেছি, তুমি আমাদেরকে এমনভাবে দুঃখ কষ্ট কেন দিচ্ছ তোমার এই দিব্য ধামে? এতে কি তোমার নারী দোষ তোমাতে লাগবে না? আমরা অবলা, আমরা সরলা, তুমি আমাদের সঙ্গে এই প্রকার করতে পারো না। তারা বিলাপ করছেন আর ভাবছেন, এই খরস্রোতা যমুনার জলে প্রাণ বিসর্জন দেবে, তোমাকে লোকে স্ত্রীবধ বলে কি গণনা করবে না? তুমি আমাদের মতন সরলা অবলা নারীকে বধ করে তুমি কি স্ত্রীবধ পাপে লিপ্ত হবে না? তুমি আমাদের দেখা দাও, তুমি আমাদের নয়ন দ্বারা, বংশের সুদ দ্বারা চিত্তবৃত্তিকে অপহরণ করেছ, আমাদের একবারের জন্য হলেও দেখা দাও, আমাদের সব অপরাধ ক্ষমা করে তুমি দেখা দাও। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ এই স্থানেই তার টিকা হচ্ছে বৃহৎ তোষণী নামক যে টিকা, তাতে তিনি বর্ণনা করেছেন গোপীগণ শ্রীকৃষ্ণের নিকট যেসব অভিযোগ করেছেন এর মৌলিক তাৎপর্য কি। সেটা বলছেন যে শ্রীকৃষ্ণের নয়নের সৌন্দর্য মাধুর্যের আকর্ষণ বর্ণনা করেছেন গোপীরা, তাদের দুঃখচ্ছলে বেদনাচ্ছলে তারা শ্রীকৃষ্ণের চক্ষুর বর্ণনা করেছেন, চক্ষুর দৃষ্টিরূপী কৃপার বর্ণনা করেছেন। এই গোপীগণ অহর্নিশি কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করেন, এখানে তারা বিষাদের মধ্যে দুঃখের মধ্যে কৃষ্ণবৃহে জর্জরিতা হয়ে রোদন পরায়ণা হয়ে তারা কৃষ্ণের চক্ষুরই মহিমার আকর্ষণের বর্ণনা করেছেন। এই শ্লোকে শ্রীল সনাতন গোস্বামী পাদ শ্রীকৃষ্ণের নয়নের পরম সৌন্দর্যের প্রভাব বর্ণনা করেছেন বলে ব্যক্ত করেছেন গোপীগণ। স্তব স্তুতির সহিত শ্রীকৃষ্ণের সৌন্দর্য বর্ণনায় শত শত কবিবাক্যও কখনোই তার বর্ণনার সক্ষম হবে না। শ্রীল সনাতন গোস্বামী পাদ নিত্যসিদ্ধ পরিকর তিনি বলছেন আমি কোন ছার, আমার থেকেও আরও ঊর্ধ্বরে তার কবিগণ, তারাও এই গোপীগণের মহিমার কথা গোপীগণের ভাবের কথা কেউ বর্ণনা করতে পারেন না। শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই পরম সুন্দর, নয়ন আবার সর্বাধিক সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণের নয়নের দৃষ্টি ত্রিভঙ্গ ভঙ্গিমঠামে যখন কারোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন তখন তো তাদের সমস্ত কিছুই ভুল হয়ে যায়, তারা নিজেকে নিজের মধ্যে আর ধরেই রাখতে পারেন না। মধুর রসনায়িকা ব্রজগোপিকাগণের নিকটে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কেমন শৃঙ্গার রসরাজমূর্তি। শ্রীকৃষ্ণের ভাবময় নয়নের সৌন্দর্য অবর্ণনীয় বলে মহাজনগণ বলেছেন, যা অতি বিস্তৃত চক্ষু বিস্তৃত সুবিপুল চিকন রক্তবর্ণ সুস্নিগ্ধ স্থূল নিবিড় এবং চঞ্চল পক্ষে অতি রমণীয় ইত্যাদি। তা গোপীগণ দুঃখের ছলেও শ্রীকৃষ্ণের রূপের কথা বর্ণনা করেছে, সুরত নাথ হতে তিনি বরদ, গোপীগণ বারংবার বিলাপ করছে, বিলাপ করতে করতে তারা তৃতীয় শ্লোক বর্ণনা করছে। তৃতীয় শ্লোকটা শ্রবণ করে পাঠের বিরাম দিচ্ছে। তারা তখন চিন্তা করছেন যে আমাদের যখন প্রভুর আমাদের প্রাণনাথ আমাদের প্রাণবল্লভের দর্শনই হবে না, তখন তারা আবার প্রার্থনা করছেন তৃতীয় শ্লোকে, বিশ্বজলাপয়াত বেলরাক্ষসাদ বর্ষমারুদাত বৈদুতানলা বৃষময়াত্মজাত বিশত ভয়াত ঋষভতে বয়ম রক্ষিতা মুহু। তৃতীয় শ্লোক তিনি সমস্ত গোপীগণ বলছেন হে সর্বজ্ঞ, তুমি কালীয় হ্রদের বিষজল থেকে মহাসর্প রূপধারী অঘাসুরের কবল থেকে দেবরাজ ইন্দ্রকৃত প্রবল বর্ষণ থেকে ঝটিকা সঞ্চারণ ও অশনী নিপাত থেকে অরিষ্ঠ অসুর থেকে বোমাসুর থেকে এবং বহু বহু অসুরের কবল থেকে দাবানল আদি থেকে আমাদেরকে রক্ষা করেছিল। কেন রক্ষা করেছিল? আমাদের যদি এইভাবে মর্মান্তিকভাবে তুমি মারতেই চাও, তুমি সেই সমস্ত অসুরের কবলে আমাদের ফেলে দিলে আমরা অতি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতাম, কিন্তু এইভাবে যন্ত্রণা দিয়ে তুমি আমাদেরকে কেন মারতে চাইছ? তা এই শ্লোকের ব্যাখ্যা আমরা শ্রীমতী রাধারানী এবং গোপিকাগণের কৃপা হলে পর আমরা তা শ্রবণ করব। সুতরাং অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম, পরবর্তী অংশ রাধারানীর কৃপা হলে পুনঃ শ্রবণ করব। সুতরাং অদ্যকার দিনের কথার বিরাম এখানেই দিলাম। আপনারা প্রত্যেকেই অনেকক্ষণ যাবৎ কথা শ্রবণ করছেন, স্বল্প সময় 5-7 মিনিট আরতি এবং কীর্তন আপনারা অংশগ্রহণ করুন, এবং সাথে সাথে ভাগবতের প্রসাদ আপনারা নিয়ে যাবেন, এটাই প্রার্থনা। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী গোপী গীত কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। সকলে জয় বলবেন হাত তুলে। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, বেদব্যাস ভগবান কি জয়, শুকদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, আজকের আনন্দ কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, কীর্তন সম্রাট শ্রী স্বরূপ দামোদর দাস বাবাজি মহারাজ কি জয়, আপন আপন শ্রী গুরুদেব কি জয়, ভাগবতের সহায়ক সমস্ত ভক্ত বৃন্দ কি জয়, শ্রী মধুসূদন মণ্ডল কি জয়, সমস্ত সমাগত ভক্ত মণ্ডলী কি জয়, সমাগতা মাতৃমণ্ডলী কি জয়, আজকের আনন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।